الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দর্শক শ্রোতা আবারো একবার অনুষ্ঠান পয়গামে কোরআন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামে আমরা একটা কোরআনের ঘটনা শ্রবণ করে থাকি এবং তাতে নিজেদের জন্য একটা লেসন একটা বার্তা থাকে আজ আপনাদেরকে কোন ঘটনাটি শোনাবো মৃত্যুবরণ করার 100 বছর পর আবার জীবিত হওয়া জি দর্শক এটা এমন এক ইমেজিং ঘটনা এটা এমন এক আশ্চর্যজনক ঘটনা দর্শক শ্রোতা পৃথিবীতে এমন একজন ব্যক্তিত্ব অতিবাহিত হয়েছেন যিনি 100 বছর পর্যন্ত দুনিয়া হতে বিদায় নিয়েছিলেন মৃত্যু তাকে আলিঙ্গন করেছে কিন্তু পুনরায় আল্লাহ তাকে জীবিত করেছেন এই ঘটনা কিভাবে হয়েছিল তার বর্ণনা কোরআনে পাকে কিভাবে উল্লেখ রয়েছে তাও আপনাদেরকে বলবো অধিকাংশ মুফাসসিরিনদের মতে এই ঘটনা হযরত ওজার আলাইহি সালামের যিনি বনী ইসরাঈলের একজন নবী ছিলেন এই ঘটনার তাফসীরে মুফাসসিরিনে কোরআনগণ কিভাবে বর্ণনা করেছেন শুনুন যখন বনী ইসরাঈলের মধ্যে অসৎ কাজ অনেক বৃদ্ধি পেল তখন তাদের উপর আল্লাহর পক্ষ হতে এক জালিম বাদশাহ তাদের উপর চাপিয়ে দেওয়া হল যার নাম ছিল ওয়াক্তনাসর বাবলি সে ছিল অমুসলিম সে বাদশাহ বিরাট সৈন্যদল নিয়ে বাইতুল মুকাদ্দাসে আক্রমণ করল শহরের 100,000 জনগণকে হত্যা করল 100,000 জনগণকে সিরিয়ার মধ্যে এদিক সেদিক ছড়িয়ে দিয়েছে এবং 100,000 গোলাম বানিয়ে রেখেছিল হযরত ওজাইরও সেই বন্দীদের মধ্যে ছিলেন এরপর বাদশাহ সম্পূর্ণ বাইতুল মুকাদ্দাস শহরটিকে ভেঙে চুরমার করে দিয়েছে বিরান বানিয়ে দিয়েছে এখন ওয়াক্ত নসর কে ছিল তার সম্পর্কে শুনি আমালিকা গোত্রের এক ছেলেকে তাদের মূর্তি নসরের নিকট বেওয়ারিশ পাওয়া গিয়েছিল যেহেতু তার পিতার নাম কারো জানা ছিল না তাই লোকেরা তার নাম রাখল ওয়াক্ত নসর অর্থাৎ নসরের সন্তান আল্লাহর শান দেখুন যে এই সন্তান যখন বড় হলো তখন কে বাসিফ বাদশাহর পক্ষ হতে বাবুল রাজত্বের গভর্নরে নিযুক্ত করা হলো অতঃপর সে নিজেই পৃথিবীর এক মহান বাদশায় পরিণত হলো সে বড়ই জালিম ছিল এখন কিছুদিন পর হযরত উজাইর আলাইহি সাল্লাম ওয়াক্ত নসরের বন্দী দশা হতে মুক্তি পেলেন এবং নিজের খচ্চরের উপর বসে বাইতুল মুকাদ্দাস শহরে প্রবেশ করেন শহরের বিরান অবস্থা ধ্বংসলীলা চতুর্দিকে ধ্বংসযজ্ঞ দেখে খুবই দুঃখিত হলেন চতুর্দিকে প্রদক্ষিণ করলেন কিন্তু কোনো মানুষের দেখা পাননি অবশ্যই এটা দেখলেন যে বৃক্ষরাজিতে খুব ফলন হয়েছে যেগুলো পেকে টই টম্বুর হয়ে আছে কিন্তু সেই পাকা ফলগুলো ছেঁড়ার মতো খাওয়ার মতো কোনো লোক নেই সে দৃশ্য দেখে অত্যন্ত দুঃখের সাথে তার মুখ থেকে এই বাক্য বের হল যে আল্লাহ তাআলা এমন বিরানের পরও কি এই শহর আবাদ করবেন তিনি কিছু ফল ছিঁড়ে খেলেন আঙ্গুরের রস বের করে সেটার শিরা পান করলেন অবশিষ্ট আঙ্গুরের শিরা নিজের মশকের মধ্যে ভরে নিলেন এবং শক্ত রশি দ্বারা নিজের গাধার উপর বেঁধে দিলেন তারপর তিনি এক বৃক্ষের নিচে শুয়ে পড়লেন দর্শক শ্রোতা এখন এক আশ্চর্য ঘটনা আশ্চর্য কাহিনী শুরু হয়েছে সেই বিরান শহরে যেখানে ফল পেকে রয়েছে কেউ ছেঁড়ার মতো নেই বিরান শহরে যেখানে কোনো মানুষ নেই হযরত ওজাইর আরাম করছিলেন সে সময়ের মধ্যে তার ইন্তিকাল হয়ে গেল তার রূহ কবজ করা হল আল্লাহ তাআলা হিংস্র প্রাণী পাখি পশু জিন ও মানুষ সকলের চক্ষু হতে তাকে আড়াল করে দিলেন কেউ তাকে দেখতে পাননি কেউ তাকে খুঁজে পাননি এমনকি 70 বছর সময় অতিবাহিত হল 70 ইয়ার্স অতিবাহিত হল অতঃপর পারস্যের বাদশাহ হতে একজন বাদশাহ তার সৈন্যদল নিয়ে বাইতুল মুকাদ্দাসের সেই বিরান শহরে প্রবেশ করলেন বহু লোককে এখানে ডেকে নিয়ে বসবাসের ব্যবস্থা করলেন শহরটি পুনরায় আবাদ করলেন এবং অবশিষ্ট সকল বনী ইসরায়েল যারা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে অনেক দূরে চলে গেছে তাদেরকে ডেকে এনে শহরে আবাদ করলেন এবং তারা নতুন দালান নির্মাণ করল বিভিন্ন ধরনের বাগান তৈরি করে শহরটিকে পূর্বের চেয়েও সুন্দর ও আলোকিত করে দিলেন এখন 100 বছর অতিবাহিত হল আরও 30 বছরের মধ্যে এই শহর আবাদ হয়ে গেল হযরত ওজাইর আলাইহি সালাম জীবিত ছিলেন না জাহেরিভাবে তার রুহকে কবজ করা হয়েছিল আল্লাহ তাআলা তাকে 100 বছর পর পুনরায় জীবিত করেন তিনি দেখলেন যে তার গাধার প্রতি তাকালেন যে গাধাটি মরে তার হাড়টি পচে গলে এদিক সেদিক পড়ে আছে অতঃপর দেখলেন যে থলের মধ্যে যে ফলগুলো ছিল সেগুলো একেবারে নিখুঁত রয়েছে আঙ্গুরের যে শিরা তিনি মশকের মধ্যে রেখেছিলেন সেগুলো স্বাদও ঠিক আছে নষ্ট হয়নি তখন তিনি দেখলেন যে তার মাথার চুল এবং দাড়িও কালো রয়ে গেছে তার বয়সের মধ্যেও কোনো বিদ্যাত্মম্য হয়নি তার বয়স তখনই 40 বছর ছিল তিনি এই চিন্তা ভাবনার মধ্যে ছিল এটা কি হয়েছে আমি কতদিন ধরে ঘুমিয়ে আছি তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি ওহী প্রেরণ করলেন যে হে ওজাইর আপনি কতদিন ঘুমিয়েছেন তখন তিনি ধারণা করে বললেন যে সম্ভবত আমি সকালে ঘুমিয়েছি এবং আসরের সময় হয়েছে, সকালবেলা আমি আরাম করেছি এবং আসরের সময় হয়ে গিয়েছে, অথবা পূর্ণ দিন থেকে কিছু কম সময় ঘুমিয়েছি। আল্লাহ তাআলা বলেন, না হে ওজাইর, তুমি এখানে পূর্ণ 100 বছর অবস্থান করেছ। আমার কুদরত অনুধাবন করার জন্য একটু তোমার গাধার প্রতি লক্ষ্য করো, তার হাড্ডিগুলো পচে গলে এদিক সেদিক পড়ে রয়েছে। পানাহারের জিনিসগুলোর প্রতি লক্ষ্য করো, যেগুলোর কোনো ক্ষতি হয়নি। অতঃপর ইরশাদ করলেন, হে ওজাইর, এখন তুমি দেখো যে আমি এই হাড্ডিগুলো তুলে কিভাবে তোমার গাধাটি জীবিত করছি। সুতরাং হযরত ওজাইর আলাইহিস সালাম দেখলেন যে হঠাৎ এলোমেলো হাড়গুলো নড়াচড়া আরম্ভ করল এবং একেবারে সকল হাড় আপন আপন জোড়ায় একত্রিত হয়ে গাধার আকার তৈরি হল। অতঃপর মুহূর্তের মধ্যে সেই আকৃতির উপর মাংস জড়ানো হল। গাধা জীবিত হয়ে নিজের ভাষায় ডাকতে লাগল। তা দেখে হযরত ওজাইর আলাইহিস সালাম উচ্চস্বরে বললেন,
আ'লামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির,
আমি ভালোভাবে অবগত আছি যে আল্লাহ সব কিছু করতে পারেন। দর্শক শ্রোতা, এই ইন্টারেস্টিং ও অ্যামেজিং ঘটনা আপনারা শুনছেন, কিন্তু প্রথমে আসুন কোরআনের এই ঘটনা আল্লাহ তাআলা কখন বলেছেন এবং কিভাবে বয়ান করেছেন। পারা নম্বর 3 সূরা বাকারা আয়াত নম্বর 259, সেটার তেলাওয়াত এবং অনুবাদ শ্রবণ করি।
وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن
অথবা ওই ব্যক্তির ন্যায় যে অতিক্রম করল একটা জনপদের উপর দিয়ে, আর তা ভেঙে পড়েছিল তার ছাদগুলোর উপর। বলল, কিভাবে তাকে জীবিত করবেন আল্লাহ তার মৃত্যুর পর? অতঃপর আল্লাহ তাকে মৃত করে রাখলেন 100 বছর, এরপর পুনর্জীবিত করলেন। বললেন, তুমি এখানে কতকাল অবস্থান করলে? আরজ করল, হয়তো পুরো দিন অথবা কিছু কম। তিনি বললেন, না, তোমার উপর 100 বছর অতিবাহিত হয়ে গেছে এবং তোমার খাদ্য পানীয়ের দিকে তাকাও, এখনো পর্যন্ত দুর্গন্ধযুক্ত হয়নি, এবং তোমার গাধার দিকে তাকাও, এর অস্থিগুলো পর্যন্ত তার পূর্ব অবস্থায় নেই, আর তা এই জন্য যে আমি তোমাকে মানুষের জন্য নিদর্শন করে রাখব, এবং ওই অস্থিগুলোর দিকে তাকাও, কিভাবে সেগুলোর পুনরুত্থান করি, অতঃপর সেগুলোকে মাংসাবৃত করি। যখন এই ঘটনা তার নিকট সুস্পষ্ট হয়ে গেল, তখন বলল, আমি খুব ভালোভাবে জানি যে আল্লাহ সবকিছু করতে পারেন। জি দর্শক শ্রোতা, কোরআনের মধ্যে কোন পদ্ধতিতে এই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন তা শ্রবণ করলেন। সামনে অগ্রসর হই, যা মুফাসসিরিনে কোরআনগণ বিস্তারিত বয়ান করেছেন। যখন হযরত ওজাইর আলাইহিস সালাম পুনরায় জীবিত হলেন, তার গাধাটিও ঠিক হয়ে গেল। এখন তিনি শহরে প্রদক্ষিণ করলেন এবং তিনি প্রদক্ষিণ করতে করতে সেই স্থানে পৌঁছলেন যেখানে 100 বছর পূর্বে তার ঘর ছিল। তাকে কেউ চিনতে পারেনি এবং তিনি কাউকে চিনতে পারলেন না। এভরিবডি লুক লাইক স্ট্রেঞ্জার, নতুন মানুষ দেখতে পাচ্ছেন, কেননা 100 বছরের গ্যাপ এসেছিল। তিনি দেখতে পেলেন যে এক বৃদ্ধা মহিলা সে দরজার নিকট বসে রয়েছে, যাকে হযরত ওজাইর আলাইহিস সালাম শৈশবকালে দেখেছিলেন। সেই মহিলার বয়স ছিল মোর দ্যান 100 ইয়ার্স। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, এটাই কি ওজাইরের ঘর? তখন সে উত্তর দিল যে জি হ্যাঁ। বিদ্যা বলল যে ওজাইরের কথা কেন এসেছে, এখন তো 100 বছর হয়ে গেছে, তার কোনো খোঁজ নেই। এই বলে বিদ্যা কান্না শুরু করল। তখন তিনি বললেন যে আমি হলাম ওজাইর। তখন বিদ্যা বলল, সুবহানাল্লাহ, আপনি কিভাবে ওজাইর হতে পারেন? তিনি বললেন, হে বিদ্যা, আল্লাহ তাআলা আমাকে 100 বছর পর্যন্ত মৃত রেখেছেন, অতঃপর আমাকে জীবিত করেছেন, আমি আপন ঘরে ফিরে এসেছি।
তখন বিদ্যা বলল যে হজরত ওজাইর এমন মর্যাদাবান ছিলেন যে তিনি যা দোয়া করতেন তা কবুল হতো। যদি আপনি সত্যিকার ওজাইর হন তাহলে আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দেন এবং আমার পক্ষাঘাত সারিয়ে দেন। হজরত ওজাইর আলহি সালাতুসাল্লাম দোয়া করলেন, বিদ্যার চোখ এবং তার পক্ষাঘাত ভালো হয়ে গেল। সে যখন গভীরভাবে তাকালেন তখন চিনতে পারলেন, সে চিৎকার শুরু করলেন, আমি স্বীকারোক্তি দিচ্ছি যে ইনিই হলেন হজরত ওজাইর, কেননা সে চোখে দেখতে পাচ্ছে। এখন সে বনি ইসরাঈলের এলাকায় তাকে নিয়ে পৌঁছলেন। ঘটনাক্রমে সকল মানুষ মজলিসে সমবেত ছিল এবং সেই মজলিসে হজরত ওজাইরের ছেলেও উপস্থিত ছিল, যার বয়স হয়েছিল 118 বছর। কয়েকজন নাতিও ছিল যারা সকলে বার্ধক্যে উপনীত হয়েছিল। বিদ্যা সেই মজলিসে সাক্ষ্য দিলেন এবং ঘোষণা করলেন যে নিঃসন্দেহে ইনিই হলেন হজরত ওজাইর আলিহি সাল্লাম। কিন্তু কোনো মানুষ বিদ্যার কথা শুনল না। পৃথিবী কেমন বিচিত্র দৃশ্যের সাক্ষী হল, পিতার বয়স 40 বছর, ছেলের বয়স 118 বছর, নাতিরাও বিদ্ধ হয়ে গেছে। এটা আল্লাহর কুদরতের এমন একটা দৃশ্য যেটা কোরআনের মধ্যে বিদ্যমান রয়েছে। এখন কি হল, ততক্ষণে তার সন্তানরা বলল যে আমাদের পিতার দুই কাঁধের মাঝখানে একটি কালো বর্ণের দানা ছিল যেটা চাঁদের আকারের ছিল, সুতরাং আপনি আপনার জামা খুলে দেখান। হজরত ওজাইর নিজের জামা খুললেন, তখন সেই দানা পরিপূর্ণভাবে দেখা গেল। অতঃপর লোকেরা বলল যে হজরত ওজাইরের নিকট তাওরাত কিতাব মুখস্থ ছিল, যদি আপনি ওজাইর হন তাহলে মুখস্থ তাওরাত শুনিয়ে দিন। তিনি নির্ভয়ে তাওরাত পড়া আরম্ভ করলেন। দর্শক শ্রোতা, তখন বাদশাহ ওয়াক্ত নাসের আরেকটা জুলম এটা করল যে সেই শহরে যত তাওরাতের হাফিজ ছিলেন, তাওরাতের আলিম ছিলেন, সবাইকে বেছে বেছে হত্যা করেছিলেন। হজরত ওজাইর তাওরাত বিশুদ্ধভাবে পড়ছে কিনা কেউ বলতে পারছে না, নো বডি নোজ, কেউ তাওরাত জানত না এবং কিতাবের কোনো ভলিউম বিদ্যমান ছিল না যেটা দেখে কারেক্ট করা যেতে পারে। তখন একজন লোক বলল যে আমি আমার পিতার কাছ থেকে শুনেছি যে যেদিন আমাদেরকে ওয়াক্ত নাসর বন্দী করেছে সেই দিন এক বিরাট স্থানে আঙ্গুর বৃক্ষের গোড়ায় তাওরাতকে দাফন করা হয়েছিল। যদি তোমরা আমার দাদার আঙ্গুর বৃক্ষের স্থান চিহ্নিত করে দাও তাহলে আমি তাওরাত দ্রুত উপস্থিত করতে পারব। তখন জানা যাবে যে হজরত ওজাইর যে তাওরাত পড়েছেন তা শুদ্ধ পড়েছেন নাকি অশুদ্ধ পড়েছেন। লোকেরা সেই স্থান তালাশ করে জমি খনন করল, তখন তাওরাত বেরিয়ে আসলো, তাওরাত কিতাব বের হয়ে আসলো। হজরত ওজাইরের তাওরাত যা মুখস্থ ছিল, যা পড়ে তিনি শোনালেন, তা এক্স্যাক্টলি সেটাই ছিল, তিনি একেবারে সঠিক পড়ছিলেন। এখন এমন আশ্চর্য দুর্লভ ঘটনা দেখে সকল লোক এক বাক্যে বলতে আরম্ভ করল যে নিশ্চয়ই হজরত ওজাইর হলেন ইনি এবং ইনি আল্লাহর সন্তান মাআজাল্লাহ। সুতরাং সেই দিন হতে এমন ভুল এবং শিরকি আকিদা ইহুদিদের সামনে অগ্রসর হতে থাকে। মাআজাল্লাহ, হজরত ওজাইর আলিহি সালাতুসাল্লাম আল্লাহর সন্তান। দর্শক শ্রোতা, না, এমন আকিদা সঠিক নয়। কিন্তু আজ সারা পৃথিবীর ইহুদিরা এই ভ্রান্ত আকিদার উপর অটল রয়েছে যে হজরত ওজাইর আলিহি সালাতুসাল্লাম আল্লাহর সন্তান। এই ঘটনা আপনারা শুনেছেন, ওয়ান অফ দ্য ইমেজিং স্টোরিজ অফ কোরআন। এর চেয়ে কি আশ্চর্য ঘটনা থাকতে পারে? আল্লাহর পক্ষ হতে তার উপর 100 বছর মৃত্যু দেওয়া হয়েছে, অতঃপর তাকে জীবিত করা হয়েছে। তাকে এটি দেখানোর উদ্দেশ্য ছিল যে তিনি বলেছিলেন আল্লাহ এই বিরানকে কিভাবে আবাদ করবেন। ইন 100 ইয়ার্স মানচিত্রই পরিবর্তন হয়ে গেছে, আল্লাহ তাআলা সম্পূর্ণ শহর আবাদ করেছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আমার রব সবকিছুর উপর শক্তি রাখেন, তিনি যা চান তা করতে পারেন, তিনি হলেন খালিক, তিনি আমাদেরকে মৃত্যু দিয়ে আবার জীবিত করবেন, কিয়ামতের আমাদেরকে পুনরুত্থান করা হবে। এই কোরআনের ঘটনার মাধ্যমে এই মেসেজও পাওয়া যায় যে আল্লাহ তাআলা হলেন কদির, মৃত্যুর পর তিনি পুনরায় জীবন দান করবেন। এবং এটাও জানতে পেরেছি যে একই স্থানে একই আবহাওয়ার মধ্যে হজরত ওজাইর আলাইহি সালাতুসাল্লামের গাদা মারা গিয়ে পচে গলে গিয়েছে, তার হাড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিন্তু ফল ও আঙ্গুরের শিরা এবং স্বয়ং হজরত ওজাইর আলাইহি সালাতুসাল্লামের শরীরে কোনো পরিবর্তন আসেনি, কোনো চেঞ্জিং আসেনি, তার কোনো প্রবলেম হয়নি। 100 বছর অতিবাহিত হলো, চুল পর্যন্ত সাদা হয়নি। এর দ্বারা কি প্রমাণ হয়? ওলামাগণ বলেন একই কবরস্থানে রয়েছে এবং ভিতরে আবহাওয়া একই, কিন্তু কিছু মৃতের লাশ পচে গলে ধ্বংস হয়ে যায় এবং কিছু বুজুর্গের লাশ নিরাপদ থাকে, তাদের কাফনেও ময়লা লাগে না। এমনই হতে পারে, বরং বহুবার এমন হয়েছে, এবং হজরত ওজাইর আলহি সালাতুসাল্লাম এর এই ঘটনা হল এর উৎকৃষ্ট প্রমাণ। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, কতই না চমৎকার প্রমাণ কোরআনের এই ঘটনার মাধ্যমে পাওয়া যায়। আল্লাহ ওয়ালাদের কাফন নিরাপদ থাকে, তারা নিজ কবরে নিরাপদ থাকে, এটা পসিবল। একই পরিবেশ, একই কবর, কিন্তু আল্লাহ যাকে চান রহমতের দৃষ্টি দান করেন। এখানে আমাদের সবার শিক্ষার বিষয় আছে, সবার জন্য মেসেজ রয়েছে। আল্লাহর হাবিব বলেন, যার সারমর্ম হল কবর দুই ধরনের হয়ে থাকে, হয়তো জান্নাতের বাগান হতে একটি বাগান হয়, অথবা জাহান্নামের গর্ত হতে একটি গর্ত। এখন এটার প্রতি গভীরভাবে লক্ষ্য করুন যে আমরা তো কবরস্থানে যাই, সাধারণত সব কবর দেখতে একই রকম দেখায়। অনেক দেশের মধ্যে খুবই সুন্দর কবরস্থান দেখা যায়, বড়ই ওয়েল ম্যানেজ, চারা গাছ লাগানো হয়েছে, শীতল বাতাস প্রবাহিত হচ্ছে। তখন এই ধারণা আসে যে সবার কবর উপরের দিক দিয়ে খুবই চমৎকার। কিন্তু মনে রাখবেন, আজ দুনিয়ার কোনো কলোনিতে যান, যদি সকলের বড়ই দামি ক্লাসের বাংলা হয়, তখন আমাদের বুঝে আসে যে এখানে সকল মানুষ খুবই ওয়েল সেট হবেন। কিন্তু কবরস্থানের ব্যাপার এমন নয়, কবরের উপরি ভাগ দেখে কোনো ডিসাইড করা যাবে না। এখানে কবর দেখতে একই রকম মনে হয়, হতে পারে একটি কবর জান্নাতের বাগান হবে এবং আরেকটি কবর জাহান্নামের গর্ত হবে। কারো কবরে জান্নাতের বাতাস এবং জান্নাতের সুগ্রাণ হবে এবং কারো কবরে সাপ ও বিচ্ছু থাকবে। আমাকে এবং আপনাকে এই বিষয়ের জন্য প্রস্তুতি নিতে হবে যে কবরে আমাকে এবং আপনাকে যেতে হবে, সেই কবর অ্যাট এনি কস্ট, যে কোনো উপায়ে জান্নাতের বাগান হোক। কোথাও যেন এমন না হয় সেটা যদি জান্নাতের বাগান না হয়। হাদিসে পাকে দুটি অপশন রয়েছে, তৃতীয় কোনো অপশন নেই, হয়তো জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের গর্ত। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এমন জীবন অতিবাহিত করুন যেন আমাদের কবর জান্নাতের বাগানে রূপান্তরিত হয়। নামাজ কাজা করে, রোজা কাজা করে, আল্লাহর নাফরমানি করে, জাকাত আদায় না করে, নির্লজ্জতার কাজ করে কিভাবে অতিবাহিত করব, তাহলে কবর জাহান্নামের গর্তে পরিণত হবে। দর্শক শ্রোতা, আল্লাহ বড়ই দয়ালু, তিনি তওবা কবুলকারী। এই পর্যন্ত যাহ গুণা হয়েছে তওবা করুন, আগামীতে এমন লাইফ অতিবাহিত করুন আমরা সবাই যখন কবরে যাব তখন ইমানের সাথে যাব এবং কবর জান্নাতের বাগানে রূপান্তরিত হবে। সম্ভবত কারো মনে এমন প্রশ্ন উদয় হচ্ছে যে কেন কবরের কথা বলছেন, মৃত্যুর কথা বলছেন। দর্শক শ্রোতা, এটা এর সাথে রিলেটিভ, আমি কথা বলবো না, ঠিক আছে, কিন্তু যদি মৃত্যুর আলোচনা নাই বা করি তাহলে মৃত্যুর হাত থেকে তো কেউ বাঁচাতে পারবে না। কবরের কথা বললাম না, কবরের মধ্যে দাফন হওয়া থেকে তো কেউ বাঁচাতে পারবে না।
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আরবিতে একটি কবিতা রয়েছে,
আল মাউতু কাদহুন কুল্লু নাফসিন শারিবুহা, আল মাউতু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহা।
মৃত্যু হলো এমন একটি পাত্র যেটা সবাইকে পান করতে হবে, প্রতিটি প্রাণীকে পান করতে হবে। মৃত্যু হলো এমন একটি দরজা যেটা দিয়ে সবাইকে অতিক্রম করতে হবে, আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। যা করার আছে তা করে নাও, পরিশেষে মৃত্যু রয়েছে। একদিন মৃত্যুবরণ করতে হবে, পরিশেষে মৃত্যু রয়েছে। বিরাট বিরাট ঘর বাড়ি তৈরি করেছি, খুবই আকর্ষণীয় বেডরুম রয়েছে। দুনিয়াতে যার ঘর সুন্দর তাকে বেশি চিন্তা করতে হবে, কবর যেন পোকা মাকড়ের মাধ্যমে পূর্ণ না হয়। যদি এমন জীবন অতিবাহিত করি যে আল্লাহ দুনিয়াকে খুবই উত্তম করেছেন, হে মালিক কবরকেও উত্তম করে দিন। আল্লাহ করুক যেন আমার কথা অন্তরে প্রভাব ফেলে। এই ঘটনার মাধ্যমে দ্বিতীয় মেসেজ যা পাওয়া যাচ্ছে, যখন ধ্বংসলীলা এবং বিরান অবস্থা দেখে হযরত উজাইর আলাইহিস সালাম চিন্তায় মগ্ন হলেন এবং চিন্তিত অবস্থায় এই শহরের বিরান অবস্থা দেখে এটা বলে দিলেন যে আল্লাহ এই শহরকে কিভাবে আবাদ করবে। এর দ্বারা প্রমাণ হয় যে নিজ মাতৃভূমি ও শহরকে ভালোবাসা এবং মহাব্বত করা, এটা হলো সালিহীন ও আল্লাহ ওয়ালাদের রীতি। আলহামদুলিল্লাহ, আমরাও আমাদের মাতৃভূমিকে অনেক ভালোবাসি, আমাদের প্রিয় মাতৃভূমি আল্লাহ যেন রক্ষা করেন। এর প্রতি মহাব্বতের অর্থ হলো এই যে এর বসবাসকারীদেরকে কষ্ট না দেওয়া, তাদেরকে ধোঁকা না দেওয়া, মাতৃভূমির ক্ষতি হয় এমন কাজ না করা। একদিকে আমরা দাবি করি যে আমরা আমাদের দেশকে, নিজ মাতৃভূমিকে ভীষণ ভালোবাসি, কিন্তু মাতৃভূমির ক্ষতি হয় এমন কোনো কাজ পরিহার করি না, কেননা সেখানে আমার পার্সোনাল ইন্টারেস্ট চলে আসে। যদি সত্যিকারভাবে ভালোবাসি তাহলে এমন কাজ করা যাবে না যা মাতৃভূমির ক্ষতি হয়। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে নিজের মাতৃভূমির সেবা করার তৌফিক দান করুক। অতএব দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠান প্রয়গামে কোরআন হতে আশা করি আপনি এই মেসেজ গ্রহণ করেছেন। আল্লাহ যেন এমন করেন এই কথাগুলো আমাদের অন্তরে যাতে গেঁথে যায়। এখন সময় হয়েছে প্রোগ্রামের মধ্যে কোরআনের পরিচিতি সেগমেন্টের। এখন আসুন সেগমেন্ট কোরআনের পরিচিতির দিকে নিয়ে যাই। জি দর্শক শ্রোতা, এখন সময় হয়েছে কোরআনের পরিচিতির মধ্যে। আজ পরিচয় লাভ করব সুরায়ে তওবার অবতীর্ণের স্থান। সুরায়ে তওবা হল মাদানী, কিন্তু এর শেষের আয়াত লাক যা আকুম রসুল হতে শেষ পর্যন্ত এগুলো কোনো কোনো আলিমগণ মক্কীয় বলেন, অর্থাৎ এই আয়াতগুলো পবিত্র মক্কায় অবতীর্ণ হয়েছে। আয়াত শব্দ ও অক্ষরের সংখ্যা হল এই সুরার মধ্যে 16টি, রুকু রয়েছে 129 আয়াত, 4078 শব্দ, 4078 শব্দ, 10488, 10480 বর্ণ রয়েছে। তওবা নাম রাখার কারণ, এই সুরায় 10টিরও অধিক নাম রয়েছে। সেগুলোর মধ্যে হতে এই দুটি নাম প্রসিদ্ধ। নাম্বার ওয়ান তওবা, এই সুরার মধ্যে অধিক হারে তওবার আলোচনা করা হয়েছে, তাই এটাকে সুরায়ে তওবা বলা হয়েছে। নাম্বার দুই বারাত, এখানে সেটার অর্থ হল দায়িত্ব মুক্ত হওয়া, এবং এটার প্রথম আয়াতের কাফিরদের থেকে দায় মুক্তির ঘোষণা করা হয়েছে, এই হিসেবে এটাকে সুরায়ে বারাআত বলা হয়। প্রকাশ থাকে যে সুরায়ে তওবা একমাত্র সুরা যার শব্দে কোরআনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়নি। আজ এর কারণ শুনুন, এর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়নি। এর মূল কারণ হল হযরত জিব্রাইল আলাইহি সালাতুসসালাম এই সুরার সাথে বিসমিল্লাহ নিয়ে অবতীর্ণ হননি এবং নবী পাক আলাইহি সালাতুসসালাম বিসমিল্লাহ লেখার হুকুম দেননি। হযরত আলিউল মুরতাজা শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম হতে বর্ণিত আছে যে বিসমিল্লাহ হল নিরাপত্তা এবং সুরায়ে তওবা হল তার বাড়ির মাধ্যমে নিরাপত্তা তুলে দেওয়ার জন্য অবতীর্ণ হয়েছে। সহি বোকারিতে হযরত বাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে কোরআনুল করিমের সুরা সমূহ থেকে সর্বশেষ অবতীর্ণ হয়েছে সুরায়ে তওবা। সুরায়ে তওবার কিছু ফজিলত শুনি। হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম হতে বর্ণিত আছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুনাফিকরা সুরায়ে হুদ, সুরায়ে বারাআত, সুরায়ে ইয়াসিন, সুরায়ে দুখান এবং সুরায়ে নাবা শিখতে পারে না। আল্লাহু আকবার। হযরত জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন সুরায়ে বারাআত অর্থাৎ সুরায়ে তওবা অবতীর্ণ হল তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে মানুষের আতিথেয়তা দেখানোর জন্য পাঠানো হয়েছে। নাম্বার থ্রি হযরত আতিয়াহ হামদানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, তোমরা নিজেরাই সুরায়ে বারাআত শিক্ষা করো অর্থাৎ সুরায়ে তওবা শিক্ষা করো এবং নিজেদের মহিলাদেরকে সুরায়ে নূর শিক্ষা দাও। সুবহানাল্লাহ। এই সম্পূর্ণ সুরার তাফসীর যদি আপনি পড়েন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এখন আসুন সুরায়ে তওবার বিষয়বস্তু কি। এই সুরার কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে এই যে এতে মুশরিকগণ এবং আহলে কিতাবগণের বিরুদ্ধে জিহাদ করার বিধিবিধান বর্ণনা করা হয়েছে। তাবুক যুদ্ধ হতে মুনাফিকদেরকে প্রতিহত করে মুসলমান এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য করে দেওয়া হয়েছে। এই সুরার মধ্যে আরও যে বিষয়বস্তু রয়েছে সেগুলোর মধ্যে নাম্বার ওয়ান, সে মুশরিকদের থেকে মুক্তির ঘোষণা করা হয়েছে যাদের সাথে মুসলমানদের প্রতিশ্রুতি হয়েছিল, তারা স্বীয় প্রতিশ্রুতির উপর অটল থাকেনি। নাম্বার টু, মক্কার কাফিররা মুসলমানদের উপর শ্রেষ্ঠত্ব দাবি করত, সেটাকে প্রতিহত করা হয়েছে। নাম্বার থ্রি, হোনাইনের যুদ্ধের ঘটনা বর্ণনা করা হয়েছে। নাম্বার ফোর, ইয়াহুদিরা যে হযরত ওজাইর আলিহি সাল্লাতুসাল্লামকে এবং খ্রিস্টানরা হযরত ঈসা আলিহি সাল্লাতুসাল্লামকে যে আল্লাহর সন্তান স্বীকৃতি দেওয়াকে খণ্ডন করা হয়েছে। নাম্বার ফাইভ, হিজরতের সময় আমার নবী মদিনেওয়ালা মুস্তফা সাল্লাল্লাহু আলিহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুর গুহার কথোপকথন এই সুরায় বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। নাম্বার ছয়, যাকাতের ব্যয় খাতসমূহ বর্ণনা করা হয়েছে। নাম্বার সাত, মসজিদে দরার এর ঘটনা বর্ণনা করা হয়েছে। মসজিদে কুবার ফজিলত বর্ণিত হয়েছে। নাম্বার আট, হযরত কাব বিন মালিক, হযরত হিলাল বিন উমাইয়াহ এবং হযরত মুরারা বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা তাবুক যুদ্ধে উপস্থিত হন নাই তাদের তওবার ঘটনা বর্ণনা করা হয়েছে। কতই না অ্যামেজিং সূরা, কত যে বিষয় রয়েছে। যদি আমি ও আপনি কোরআন তেলাওয়াতকারী, অনুধাবনকারী এবং সেটার উপর আমলকারী হয়ে যেতাম। পরবর্তী অনুষ্ঠানের জন্য অপেক্ষা করুন, দোয়াতে আমাদেরকে স্মরণে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনে পাকের বাণীসমূহকে হৃদয়ে গেঁথে রাখার তৌফিক দান করুক, আপনার তার পছন্দনীয় বান্দার মধ্যে আমাদের সবাইকে অন্তর্ভুক্ত করুক। পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।